বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 19 মে, 5 জ্যৈষ্ঠ এবং ফার্সি 29 উর্দিবেহেস্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আমেরিকার যুদ্ধংদেহী নীতির ফলে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় লাখ লাখ মানুষের প্রাণহানি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে শিশু অপহরণ ও নির্যাতন বেড়ে যাওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধানো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক চাপ সৃষ্টির প্রধান কারণ, তেহরানের জুমার খতিব কাজেম সিদ্দিকীর মন্তব্য। ইসলামী ইরানের বিরুদ্ধে G7 এর পক্ষ থেকে উত্থাপিত অবৈধ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করল তেহরান। বাংলাদেশে হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, অতীতের মতো এখন আর হজ পালনের দুর্ভোগ নেই। এবং ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে CBI দপ্তরে তলব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। তেহরানের জুমার খতিব বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধানো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক যুদ্ধ ও চাপ সৃষ্টির প্রধান কারণ। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আরও বলেন, শত্রুরা জনগণকে হতাশ করতে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের উপায় হিসেবে সম্ভাব্য সকল হাতিয়ার নিয়ে মাঠে নেমেছে, কিন্তু ইরানের সাহসী জাতি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এখনও দৃঢ়তার সঙ্গে মাঠে দাঁড়িয়ে আছে। জনাব সিদ্দিকী বলেন, শত্রুরা যতই অপপ্রচার করুক না কেন, ইরানি জাতি শহীদদের রক্তে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রাখবে। জাতির দুঃখ কষ্টের মধ্যেও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আনুগত্য করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ইরানের জনগণ জাঁকজমকের সঙ্গে ঈদ উল ফিতরের নামাজ উদযাপন করেছে। তারা সমগ্র ইরান জুড়ে বিশ্ব কুচ দিবসের স্বতঃস্ফূর্ত মিছিল করেছে। ইরানি জাতি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন। শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠী বা G7 ইরানের বিরুদ্ধে অবৈধ লেনদেনের যে অভিযোগ উত্থাপন করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, G7-ভুক্ত দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অভিযোগ না করে আমেরিকার নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করা। G7-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠক থেকে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করা হয়, তারা ইরান থেকে উদ্ভূত অবৈধ অর্থায়নের ঝুঁকি নিয়ে শঙ্কিত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে
বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে তেহরান আত্মরক্ষা করতে যে অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করে তাকে অবৈধ অর্থায়ন নাম দিয়েছে G7 অর্থমন্ত্রীরা। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, আমরা G7 অর্থমন্ত্রীদের বিবৃতির ওই অংশের তীব্র নিন্দা জানাচ্ছি যেখানে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী হওয়ার কারণে মার্কিন সরকার যে উদ্বেগ প্রকাশ করেছে তাকে অযৌক্তিক ও অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে দেশটি সম্প্রতি রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে যেসব চুক্তি করেছে তা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে করা হয়েছে। ইরানের উত্তরাঞ্চলীয় রাস্ত শহরের সঙ্গে আজারবাইজানের আস্তারা শহরের রেল সংযোগ স্থাপনের জন্য বুধবার তেহরান ও মস্কো একটি চুক্তি সই করে। 130 কিলোমিটার দীর্ঘ ওই প্রকল্প নির্মাণে রাশিয়া 160 কোটি ইউরো খরচ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সম্প্রতি রাশিয়ার সঙ্গে ইরানের ওই চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও রুশ প্রেসিডেন্ট পুতিন রাস্ত আস্তারা রেল সংযোগ চুক্তি সই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রাশিয়ায় ইরানের দুটি ব্যাংকের দপ্তর ও শাখা চালু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ডিপুটি গভর্নর মোহসেন কারিমি। মস্কোর সঙ্গে যখন তেহরানের ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেন ব্যাপকভাবে বেড়ে গেছে তখন রাশিয়ায় ইরানের দুটি ব্যাংকের শাখা খোলার খবর জানানো হল। কারিমি তেহরানে বলেন, সৌভাগ্যক্রমে ইরানের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক ঘটনা ঘটছে। অদূর ভবিষ্যতে রাশিয়ায় ইরানের অন্তত দুটি ব্যাংকের শাখা স্থাপন করা হবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের এই পদস্থ কর্মকর্তা এমন সময় এই খবর দিলেন যখন বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক VTB ইরানে তাদের দপ্তর খুলেছে। মহসেন কারিমি বলেন, ইরানে পুঁজি বিনিয়োগ সহ বাণিজ্যের অন্যান্য সুবিধা চিহ্নিত করার লক্ষ্যে রাশিয়ার ব্যাংকটি ইরানে তাদের দপ্তর খুলেছে। তিনি বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংকও রাশিয়ায় ইরানের জন্য একই ধরনের সুযোগ খুঁজে বের করতে এদেশের ব্যাংকগুলোকে রাশিয়ায় দপ্তর খোলার জন্য উৎসাহিত করে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী 21 মে রাত 14:45। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের মতো বাংলাদেশে এখন আর হজ পালনে দুর্ভোগ নেই, কমেছে হজের অব্যবস্থাপনাও। একই সাথে পুরো পদ্ধতি পরিবর্তন করে সরকার ই হজ ব্যবস্থাপনা চালু করেছে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
অতীতের মতো করে বাংলাদেশে এখন আর হজ পালনে দুর্ভোগ নেই, কমেছে হজের অব্যবস্থাপনাও। একই সঙ্গে মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য, হজযাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয় মুক্ত করতে পুরো পদ্ধতি পরিবর্তন করেছে সরকার, চালু করা হয়েছে ই ব্যবস্থাপনা। আজ সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম 2023 উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা হজ ও অমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি, এর ফলে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগের প্রতিকার সহজ হচ্ছে। হজযাত্রীদের সাথে প্রতারণা ও হয়রানি করেছে এমন এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও আর্থিক জরিমানা সহ বিভিন্ন ফৌজদারি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বছর হজযাত্রী সংখ্যা 122,221 জন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে করোনাকালীন সময়ে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এর মাঝেও কিন্তু বাংলাদেশের অগ্রগতি আমরা অব্যাহত রেখেছি। আজকে দারিদ্রের হার আমরা কমিয়ে এনেছি।
চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী 21 মে রাত 14:45। এবছর প্রিটি 160 হজ ফ্লাইটে মোট ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় MP কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI তলব করেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তলব করেছে। আগামীকাল শনিবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে সকাল 11টায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিবিআই ডাকলে তৃণমূলের নবজোয়া যাত্রা কর্মসূচি স্থগিত রেখে তিনি যাবেন। সিবিআই এর নোটিশ পাওয়ার পর আজই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই তলব প্রসঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন,
আমার বিরুদ্ধে এটি সিবিআই লাগাতে হবে না, আমাকে ফাঁসির মঞ্চে তোলো, আমি গিয়ে ফাঁসিতে চড়ে মৃত্যুবরণ করব। তার কারণ ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবন আমাদের কাছে অনুপ্রেরণা, নরেন্দ্র মোদীর মানুষকে ভাওতা দেওয়ার 72 বছরের জীবন নয়, আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষ চন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, নেতাজি রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
এদিকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নবজোয়ার যাত্রা কিভাবে বন্ধ করা যায় তার জন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না, যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রা করব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সৌদি আরবে অনুষ্ঠানরত আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে সাড়া দিয়ে গতরাতে জেদ্দার কিং সালমান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রেসিডেন্ট আসাদ। আরব লীগের নেতৃবৃন্দের বার্ষিক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্টের উপস্থিতির বিষয়টি বিশ্ব গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সৌদি আরব সফরকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে আরব লীগে দামেস্কের ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছে সৌদি সরকার। এদিকে আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফও। সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর তিউনিসীয় সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বার্তা সংস্থা সানা জানিয়েছে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বাশার আসাদ। তিনি বলেন, সমগ্র আরব এক জাতির সন্তান, একক ও অভিন্ন উৎসমূলে তারা ঐক্যবদ্ধ, এই বৈশিষ্ট্য অন্যান্য জাতির মধ্যে নেই বলে বাশার আসাদ মন্তব্য করেন। এক যুগ পর আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আরব দেশগুলো আমেরিকার আধিপত্য রুখে দিতে সক্ষম। সিরিয়া ও বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী একজন ব্রিটিশ কূটনীতিক এই মন্তব্য করেছেন। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ কূটনীতিক পিটার ফোর্ড বলেন, সাম্প্রতিক সময়ে সিরিয়াকে নিয়ে আরব বিশ্বে যে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে তার গতি প্রকৃতি সিরিয়াকে ছাড়িয়ে আরও বহুদূর চলে যেতে পারে। পিটার 2003 থেকে 2006 সাল পর্যন্ত সিরিয়ায় ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার যে ঢেউ শুরু হয়েছে তাতে এখন শুধু রাশিয়া, চীন বা ইরান মার্কিন আধিপত্যকে প্রত্যাখ্যান করছে না, বরং এই দলে যোগ দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। সৌদি প্রিন্স বিন সালমান বলেছেন, আমরা আমাদের অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না। তিনি বলেন, আমাদের দেশগুলো বছরের পর বছর দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল, যথেষ্ট হয়েছে আর নয়। আরব লীগের 32তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আজ এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুটি আরব ও মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা। ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচ্য বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলেও বিন সালমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আকসা মসজিদ অবমাননার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি সেনাদের পৃষ্ঠপোষকতায় শত শত ইহুদিবাদী বসতি স্থাপনকারী আল আকসা মসজিদের আঙ্গিনায় পতাকা মিছিল করে। মিছিলের শুরুতেই তারা আকসা মসজিদের আঙ্গিনায় হামলা চালায়। ওই ঘটনায় ইসরায়েলি মন্ত্রিসভায় নেসেটের সদস্য সহ ইহুদিবাদী সরকারের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদ ন্যায়সঙ্গত সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। ইহুদিবাদী ইসরায়েল বুধবার সন্ধ্যা থেকে কুদস শহরকে একটি সামরিক ব্যারাকে পরিণত করেছে। পতাকা মার্শে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুদস শহরের বিভিন্ন এলাকায় অন্তত 3,000 সেনা মোতায়েন করেছে ইসরায়েল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার যুদ্ধংদেহী নীতির ফলে 2001 সাল থেকে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় এ পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে বলে একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে। এ সম্পর্কে রয়েছে এখন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার। একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এক গবেষণা প্রকাশ করে বলেছে যে আমেরিকার যুদ্ধংদেহী নীতির ফলে 2001 সাল থেকে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির সাথে যুক্ত ওয়াটসন থিঙ্ক ট্যাঙ্ক দ্বারা পরিচালিত গবেষণা অনুসারে 2001 সালের পর আমেরিকার যুদ্ধের ফলে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় প্রায় 45 লাখ মানুষ নিহত হয়েছে। এই প্রতিবেদন অনুসারে এদের মধ্যে অন্তত 36 থেকে 37 লাখ মানুষ যুদ্ধের প্রভাবে মারা গেছে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, খাদ্য নিরাপত্তা ভেঙে পড়া, স্বাস্থ্য অবকাঠামোর ধ্বংস, পরিবেশ দূষণ এবং যুদ্ধের অন্যান্য প্রভাব। 2015 সালে ডক্টরস উইদাউট বর্ডার্স নামে একটি আন্তর্জাতিক সংস্থা একটি প্রতিবেদনে ঘোষণা করেছে যে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানে মার্কিন যুদ্ধের ফলে 10 লাখের বেশি মানুষ মারা গেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ 11 সেপ্টেম্বরের হামলার পর বিশ্বব্যাপী কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে অত্যন্ত আগ্রাসী নীতি গ্রহণ করেন এবং এর অংশ হিসাবে আফগানিস্তান ও ইরাকে আক্রমণ করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তথাকথিত এই বিশ্বযুদ্ধে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে 10 লাখের বেশি মানুষ মারা গেছে। আমেরিকা ইরাকে ISIL এর মতো সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে, যারা ইরাক এবং সিরিয়ায় ব্যাপক অপরাধের যজ্ঞ চালায়। ওয়াটসন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট অনুসারে 9/11 এর পরবর্তী যুদ্ধে 3,87,000 বেসামরিক নাগরিক সহ 9 লাখের বেশি মানুষ সরাসরি মারা গেছে। আরও 38 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত কিংবা উদ্বাস্তু হয়েছে। এছাড়া 2020 সালের মে মাসে ISIL এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট একটি বিবৃতিতে স্বীকার করেছে যে 2014 সাল থেকে ইরাক ও সিরিয়ায় এই কথিত জোটের বিমান হামলায় 1,300 জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জোটের এই নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে কথিত লড়াই থেকে কোনো সুফল পায়নি এবং 2021 সালে সম্পূর্ণ ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে আফগানিস্তান ত্যাগ করে। ইতিহাসবিদ এবং আন্তর্জাতিক বিশ্লেষক চার্লস স্ট্রোজিয়ার বলেছেন, 11 সেপ্টেম্বরের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গভীর অস্থিতির সংকট তৈরি করেছিল, যার ফলে ওয়াশিংটন একটি আহত সিংহের মতো প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত যুদ্ধে জড়িয়ে বিশ্ব পরাশক্তি হিসেবে নিজের পতনকে ত্বরান্বিত করেছে।
এখন রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
বাংলাদেশে শিশু অপহরণের ঘটনা বাড়ছে ক্রমাগত। অন্য যে কোনো সময়ের চেয়ে সম্প্রতি অপহরণের পর শিশু হত্যা, বিক্রি কিংবা মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, সামাজিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। কিন্তু এসব পরামর্শ সামাজিক সচেতনতার উদ্যোগের মাঝেও থেমে নেই শিশু অপহরণের ঘটনা। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে আম কিনে দেওয়ার লোভ দেখিয়ে এক শিশুকে অপহরণ করে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার ঘটনা তো সবাইকে বিস্মিত ও হতভম্ব করেছে। গত 26 এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বাসার সামনে বড় বোন হুমায়রার সঙ্গে খেলছিল অপহৃত শিশু সিদ্দিক সহ আরো 7-8টি শিশু কিশোর।
সবাই চকলেট দেয়, তারপরে আমার বাড়িটারে কুলে নেয়, বলে কি তুমি যাও, আমি আম কিনা দিতেছি। এই কথা কয়ে আমার চোখ ঘুরান মারছে, আমি ডরায় লুগেছি।
এরপর অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। মাত্র 2 লাখ টাকার বিনিময়ে 3 বছরের ওই শিশুটিকে গোপালগঞ্জে বিক্রি করে দেয় একটি চক্র। সাভার থেকে ঢাকা উদ্যান এলাকায় এসে শিশু সিদ্দিককে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। এরপর নিজেদের সন্তানের ছবি ব্যবহার করে একটি অনলাইন গ্রুপে পোস্ট দেয় পীযূষের স্ত্রী ঋদ্ধিতা পাল। ছবি দেখে সুজন সুতার নামে একজন শিশুটিকে পছন্দ করে এবং তাকে টাকার বিনিময়ে দত্তক নেবে বলে জানিয়েছে। তবে আশার খবর হলো, শিশুটির ক্রেতা এবং অপহরণকারী চক্রের মূল হোতা পীযূষ দম্পতি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এমনটা নিশ্চিত করেছে র্যাব 2-এর অধিনায়ক অতিরিক্ত DIG মোহাম্মদ আনোয়ার হোসেন খান।
বাচ্চাটা অপহৃত হয়েছিল, অনলি CCTV ফুটেজ ছিল, দেয়ার ওয়াজ নো লিংক, আমরা উদ্ধার করেছি।
এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক।
যে শিশু অপহরণকারীদের গ্রেপ্তার কিংবা গ্রেপ্তার করার পরে তাদের নামে মামলা, এবং আবার মামলা দেওয়ার পরে তারা অল্প সময়ে জামিনে বের হয়ে যায়, আবার বের হয়ে তার আবার পূর্ণ উদ্যমে আগের মতো শিশু অপহরণ সহ অন্যান্য অপরাধগুলো তারা করে থাকে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
শিশু অপহরণের ঘটনা নিয়ে প্রতিবেদনটি শুনলেন, আর প্রতিবেদনটি পাঠিয়েছেন বাদশা রহমান। শ্রোতা বন্ধুরা, এর আগে ভুল ঘোষণা দেয় আন্তরিকভাবে দুঃখিত। তো এখন শুনুন সভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত কয়েকটি আসরে আমরা শৈশব ও কৈশোরের আবেগ অনুভূতি নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আজ আমরা ভিন্ন একটি প্রসঙ্গে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আপনি সত্যি হয়তো কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, আপনাকে কেউ কথার মাধ্যমে হেয় প্রতিপন্ন করল, এরপর আপনার ভেতরটা চাইছে এর একটা উপযুক্ত জবাব দিতে, কিন্তু আপনি লজ্জা পাচ্ছেন, এর ফলে আপনি অপমান সহ্য করে নিলেন। আবার এমনও হতে পারে অপমানজনক ওই আচরণে আপনি মারাত্মকভাবে রেগে গিয়ে অপমানকারী ব্যক্তির সঙ্গে খুবই উগ্র আচরণ করে বসেছেন। এ ধরনের ঘটনায় ব্যাপক বাকবিতণ্ডাও শুরু হয়ে যায়। একেবারে নিশ্চুপ বা নিষ্ক্রিয় থাকা এবং আক্রমণাত্মক আচরণ করার মধ্যে সীমারেখাটা অত্যন্ত সরু। আমাদের সবার উচিত এই দুইয়ের মাঝামাঝি পন্থা অনুসরণ করা। এই দুই পন্থার মাঝামাঝি পথ অনেকেরই জানা থাকে না। এই পথ বা দক্ষতাকে দৃঢ়তা ও সাহসিকতার কৌশল বলা হয়ে থাকে। আত্মসম্মানের মনস্তত্ব বইয়ের লেখক নাথানেইল ব্রান্ডেন বলেছেন, আত্মসম্মানের ক্ষেত্রে সাহসিকতা ও দৃঢ়তার অর্থ হচ্ছে আমি নিজে আমার চাহিদা ও মূল্যবোধের প্রতি সম্মান বজায় রাখব এবং আমি এমন পদ্ধতি অনুসরণ করব যাতে সেগুলো সঠিক উপায়ে তুলে ধরতে পারি। নিজের চাহিদা ও আবেদনের প্রকাশ যেন আক্রমণাত্মক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তবে এক্ষেত্রে নিষ্ক্রিয়তা ও গ্রহণযোগ্য নয়।
একটা উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন খাবার খেতে, সেখানে আপনি খাবারের অর্ডার দিয়েছেন, কিন্তু রেস্টুরেন্টের লোকজন আপনাকে বাড়তি পানীয় কেনার জন্য অনুরোধ করছে, আপনি নেবেন না বলার পরও তারা আপনাকে জোর করে তা গোছিয়ে দিয়েছে এবং বিলও করে ফেলেছে। আপনি যদি এর জবাবে কিছু না বলেন তাহলে আপনি নিষ্ক্রিয় থাকলেন, কিন্তু আপনি যদি ধমকাধমকি শুরু করে দেন এবং টেবিল চাপটাতে শুরু করেন তাহলে বলতে হবে আপনি আক্রমণাত্মক আচরণ করছেন। তাহলে এক্ষেত্রে সমাধান কি? সমাধান হল ভদ্র আচরণের মাধ্যমে দৃঢ়তার সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরা। আপনি কোষাধ্যক্ষকে গিয়ে বিলটি দেখিয়ে ভদ্রভাবে বলুন আপনি বাড়তি পানীয় চাননি, কিন্তু এর পরও দেয়া হয়েছে এবং বিলেও তাই এসেছে, কাজেই আগের বিলটি সংশোধন করে নতুন বিল করতে হবে। আপনার বক্তব্য শুনে অবশ্যই অ্যাকাউন্টেন্ট তা সংশোধন করে দেবেন।
নিষ্ক্রিয় আচরণ, উগ্র আচরণ এবং দৃঢ়তার সঙ্গে নিজের অধিকার আদায়, এসব বিষয়ে অনেক গবেষণা হয়েছে। দৃঢ়তার সঙ্গে নিজের সঠিক অবস্থান তুলে ধরা সবার জন্যই জরুরি। সমাজে চলতে গেলে আরও একটি বিষয় খুব জরুরি, আর তা হল না বলার সাহস। আমরা সহজেই না বলতে পারি না, এ কারণে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, জীবনটা জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। অনেকেই ভাবেন না বলার অর্থ হেরে যাওয়া বা পরাজয় স্বীকার করা, কিন্তু বিষয়টি আসলে মোটেও সেরকম নয়। আপনার পক্ষে যে কাজটি করা সম্ভব নয় অথবা করা ঠিক হবে না সেটাকে না বলে দিন। কিন্তু যদি আপনি না কথাটি বলতে না পারেন তাহলে আপনাকে অনেক বেশি চাপ নিতে হবে, আপনার কাজের পরিমাণ হয়ে দাঁড়াবে আপনার ক্ষমতার চেয়েও বেশি। আমাদের সমাজ না শুনতে অভ্যস্ত নয়, তাই হুট করেই এই অভ্যাস শুরু করলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই না বলতে হবে এমনভাবে যেন তা অবশ্যই গৃহীত হয়। তাই না বলাটিকে করে তুলুন শিল্প, কাউকে আঘাত না করেই না বলাটি বলতে শিখে নিন।
মনে করুন আপনার দুইজন বন্ধু আছে, দুইজনই তার সাথে রাত ৮টায় দেখা করতে বলল, একজন যেতে বলল হাসপাতালে আর একজন বলল জন্মদিনের পার্টিতে। আপনি কি দুইজনের সাথে একসাথে দেখা করতে পারবেন? কোনটা বেশি জরুরি তা বুঝে নিয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় যাবেন। আপনি যদি ভালো মতো বুঝতে পারেন যে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব নয় তাহলে না বলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু কিভাবে না বলবেন? বিকল্প সমাধান অফার করাটা না বলার একটি দারুণ উপায় হতে পারে। এতে করে না বলার পাশাপাশি সামনের মানুষটিকেও কষ্ট দেয়া হবে না, এতে করে আপনার উপর চাপ কমবে। আপনার কাছে যদি কেউ কোনো সাহায্য চায়, যা এই মুহূর্তে করতে গেলে আপনার নিজের কাজ নষ্ট হবে, তাহলে একটি বিকল্প বুদ্ধি দিলে তারও উপকার হবে সাথে আপনারও উপকার হবে। যখন আপনি কার্যকর কোনো বিকল্প সমাধান দেবেন তখন আপনি নিজের কাজ ঠিক রেখেও মানুষটিকে সাহায্য করলেন। আপনি হ্যাঁ বলা ছাড়াই সমস্যার সমাধানে অবদান রাখছেন যা অন্য মানুষটিকেও খুশি করবে, এর ফলে আপনার মাঝে কোনো ধরনের অপরাধ বোধ জাগবে না।
নিজের সম্পর্কে নিজের সঠিক মূল্যায়ন জরুরি। আপনি যদি আপনার মূল্য বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই নিজেকে অন্যের চোখ দিয়ে মাপে, অন্যের কাছে ভালো মানে নিজে ভালো, অন্যের চোখে খারাপ মানে নিজে খারাপ। এই ধরনের মনোভাব আসলে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অনেকেই চান না অন্যরা তার উপরে বিরক্ত হোক বা অপছন্দ করুক বা তার উপরে কোনো কারণে হতাশ হোক। কিছু মানুষের জীবনের একমাত্র চাওয়াই অন্যদের কাছে পছন্দের পাত্র হওয়া, কিন্তু বাস্তবতা হলো একজন মানুষের পক্ষে এটা অসম্ভব। কাজেই এক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে, নিজের সম্পর্কে সঠিক মূল্যায়ন অর্জনের চেষ্টা করতে হবে। আপনার যদি আগে থেকে জানা থাকে যে আপনাকে কেউ এমন কিছু করতে বলতে পারে যা করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, তবে কি উত্তর দেবেন তা আগেই ঠিক করে রাখুন।
হঠাৎ করে কিছু বলতে গেলে অনেক সময় আমরা ঠিক মতো বুঝিয়ে বলতে পারি না, আর সেই অবস্থায় কাউকে না কথাটি বলতে সবচেয়ে বেশি ঝামেলা হয়। তাই আপনারও যদি এমন কোনো সমস্যা থাকে তবে আপনার উচিত কথাগুলো আগে থেকে গুছিয়ে রাখা, এতে করে না করাটা অনেক সহজ হয়ে যায়। প্রয়োজনে আয়নার সামনে প্র্যাকটিস করুন যাতে কথাটা শোনা মাত্র জবাব দিতে পারেন। তবে এটা যে আপনি প্র্যাকটিস করেছেন সেটা যেন সামনের মানুষটি বুঝতে না পারে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ ১৯ মে শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। বাংলাদেশের শিরোনাম, রোহিঙ্গাদের প্রত্যাবাসন মিয়ানমার ও বাংলাদেশের পরিকল্পনায় অসন্তুষ্ট হিউম্যান রাইটস ওয়াচ মানব জমিন। ঢাকার ফুসফুস বন্ধ সাড়ে পাঁচ বছর। দৈনিক প্রথম আলো, পুরো আসন বাতিলের ক্ষমতা হারালো ইসি যুগান্তর। দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার, বাণিজ্যমন্ত্রী কালের কণ্ঠ। চূড়ান্ত আন্দোলন এবং খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন মির্জা ফখরুল, নয়াদিল্লি। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম, নতুন দুই বিচারপতি পেল শীর্ষ আদালত, দৈনিক পূবের কলম। ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, মহিলাদের ভাতা, কর্ণাটকের ছকে মধ্যপ্রদেশে প্রচার শুরু কংগ্রেসের, সংবাদ প্রতিদিন। আমাদের বিচার্য বিষয়ে নেই, পুরসভার নিয়োগ মামলায় রাজ্যের আরজি শুনল না ডিভিশন বেঞ্চ, আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন মিয়ানমার ও বাংলাদেশের পরিকল্পনায় অসন্তুষ্ট হিউম্যান রাইটস ওয়াচ শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনার তীব্র সমালোচনা করল হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানিয়েছে, এই পদক্ষেপের ফলে রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গার আবাসস্থল, যাদের অধিকাংশই মিয়ানমারে 2017 সালের সামরিক দমন অভিযান থেকে পালিয়েছিল। বিষয়টি এখন জাতিসংঘের তদন্তের বিষয়। দুই দেশ আগামী সপ্তাহে একটি পাইলট প্রকল্পে প্রায় 1,100 জনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, যদিও জাতিসংঘ বারবার বলেছে পরিস্থিতি এখনও অনুকূল নয়। ঢাকার ফুসফুস বন্ধ 5.5 বছর শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংবাদ সংগ্রহের জন্য নগর ভবনে যাতায়াত করছি 2018 সালের জুন থেকে। তখন থেকেই শুনছি রাজধানী ওসমানী উদ্যান হবে গোস্বা নিবারণী পার্ক, যেখানে গেলে মানুষের রাগ কমবে, খিটখিটে মেজাজ ঠান্ডা হবে। দক্ষিণ সিটির তখনকার মেয়র মোহাম্মদ সাইদ খোকন গোস্বা নিবারণী পার্ক নামটি দিয়েছিলেন। এসব কথা বলে 2017 সালের ডিসেম্বরে ওসমানী উদ্যান ঘিরে প্রায় 90 কোটি টাকার উন্নয়ন কাজ হাতে নিয়েছিলেন। কথা ছিল 10 মাসে প্রকল্পের কাজ শেষ হবে। 10 মাস নয়, 4 বছর 10 মাস পর 2022 সালের 1 অক্টোবর ওসমানী উদ্যানে গিয়েছিলাম। দেখেছিলাম উদ্যানটির উন্নয়ন কাজ কংক্রিটের অসমাপ্ত অবকাঠামোর ভিড়ে মুখ থুবড়ে পড়ে আছে। ভেতরটা জঙ্গলে রূপ নিয়েছে, মানুষ সেখানে ঢুকতেই পারছে না, বরং বসছে মাদকের আড্ডা। পুরো আসন বাতিলের ক্ষমতা হারাল ইসি, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, নির্বাচন চলাকালে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন। এর বদলে এক বা একাধিক কেন্দ্রের নির্বাচন স্থগিত বা বাতিল করতে পারবে ইসি, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যমান আইনের 91 ধারা অনুযায়ী পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ইসির হাতে আছে। এই ক্ষমতা বলে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে পুরো ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার, শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, 2-1 দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। একই সঙ্গে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনও পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি। আজ শুক্রবার সকালে 2 দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে টিপু মুন্সি বলেন, এটি আমার দায়িত্বে নেই। চূড়ান্ত আন্দোলন এবং খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন মির্জা ফখরুল, শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য দলের নির্দেশনা দেওয়া আছে। যে কোনো মূল্যে আমরা আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের একটা সরকারকে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই নির্দেশনাই আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মী সকলের কাছে যাচ্ছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সহ যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে সে ব্যাপারে সরকারের অবস্থান এখনও কঠোর। নির্বাচনের আগে সরকারকে বাধ্য করার মতো আন্দোলন গড়ে তোলাই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় আন্দোলন কিভাবে এগিয়ে নেওয়া হবে সে প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব হবে। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। নতুন 2 বিচারপতি পেল শীর্ষ আদালত, শীর্ষক খবরে দৈনিক পূবের কলম লিখেছে, শুক্রবার নতুন 2 বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। 2 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান শীর্ষ কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। 2 বিচারপতির একজন হলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বর্ষিয়ান আইনজীবী কালপাখি ভেঙ্কট রমায়ণ বিশ্বনাথ। প্রধান বিচারপতিকে নিয়ে শীর্ষ আদালতে 34 জন বিচারপতির থাকার কথা, কিন্তু দীনেশ মহেশ্বরী ও MR শাহের অবসরের পর সংখ্যাটা 32-এ নেমে গিয়েছিল। 100 ইউনিট বিদ্যুৎ, বিনামূল্যে মহিলাদের ভাতা, কর্ণাটকের ছকে মধ্যপ্রদেশে প্রচার শুরু কংগ্রেসের, শীর্ষ খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। কর্ণাটকে জয়ের পরেই এবার মধ্যপ্রদেশের নির্বাচনী লড়াইয়ে নেমে পড়ল কংগ্রেস। বিধানসভা ভোটের এখনও 7 মাস বাকি থাকলেও পুরোদমে প্রচারে নেমে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। ইতিমধ্যেই প্রত্যেকটি বাড়িতে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি প্রকল্পের পরিকল্পনাও রয়েছে দলের তরফে। আমাদের বিচার্য বিষয়ে নেই, পুরসভার নিয়োগ মামলায় রাজ্যের আরজি শুনল না ডিভিশন বেঞ্চ। শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। শুক্রবার এই সংক্রান্ত মামলা শুনল না বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায়, মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় নেই, তাই এই মামলার শুনানি সম্ভব নয়। ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেয় তা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে। পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনার অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। দেশব্যাপী আগামী নির্বাচন নিয়ে চলছে ব্যাপক আলোচনা গুঞ্জন। তো দেশটির আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজ আমরা কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান। জনাব অধ্যাপক গোলাম রহমান, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ।
অধ্যাপক গোলাম রহমান, সাক্ষাৎকারের শুরুতেই যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ ভোট দিলে আছে, না দিলে নেই। আসলে ব্যাপারটা কি এত সহজ সরলভাবে দেখার সুযোগ আছে?
ধন্যবাদ। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথাটি বলেছেন, তিনি আগেও এই কথা তিনি বলেছিলেন যে জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় থাকবেন, ভোট না দিলে চলে যাবেন। কথাটা তিনি খুব সহজ করে বলার চেষ্টা করেছেন, যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেই প্রথম বলেছেন, এটা কিন্তু নয়। আমার মনে হয় যে কথাটা সহজ কিংবা কঠিন সেটা নির্ভর করবে পরবর্তী কার্যক্রম কি হবে, আওয়ামী লীগের কিভাবে তারা জাতীয় নির্বাচনকে দেখবেন, কিভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, এসবের উপর নির্ভর করবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সে কথা কিভাবে কার্যকর হয় সেটা জনগণ নিশ্চয়ই প্রত্যাশা করবে। তবে এটা ঠিক যে গণতান্ত্রিক চর্চায় যে কোনো নির্বাচনে ভোট দেওয়া জনগণের দায়িত্ব, আর রাজনৈতিক দল কিংবা প্রার্থীরা অংশগ্রহণ করবেন এবং জনগণের ম্যান্ডেটের উপর তারা নির্ভর করবেন এবং জনগণের কথা, জনগণের ভোট দেওয়ার যে আগ্রহ সেটির উপর তারা গুরুত্ব দেবেন এবং জনগণ যা নির্ধারণ করবে সেটি তো গণতন্ত্রের প্রধান নিয়ামক হওয়ার কথা।
জি অধ্যাপক গোলাম রহমান, অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এমন প্রশ্ন করছেন, যদি নির্বাচনে বিজয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর নিজের এবং তার দলের বিশেষ আকাঙ্ক্ষা না থাকে তাহলে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ইচ্ছুক না কেন? পর্যবেক্ষকদের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন?
এখানে বিষয়টি হচ্ছে যে পর্যবেক্ষকরা বিভিন্ন ভাবে নির্বাচন কতখানি অংশগ্রহণমূলক হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষকরা দৃষ্টি দেবেন, দেখবেন, পর্যবেক্ষণ করবেন। কিন্তু বাংলাদেশে যে গণতান্ত্রিক অবস্থা সেটি হচ্ছে ওয়েস্টমিনিস্টার ফর্ম অব গভর্নমেন্ট, ওয়েস্টমিনিস্টার ফর্ম অব ডেমোক্রেসি, তাতে করে কিন্তু নতুন করে কোন সরকার গঠন করার সুযোগ নেই। সেখানে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত সরকার হবেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি হচ্ছে যে যারা ক্ষমতাসীন তারাই সেটি পরিচালনা করবেন। কিন্তু এখানে নির্বাচন কমিশন একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা, নির্বাচন কমিশন এই কমিশনের দায়িত্ব বজায় রেখে তারা নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক এবং একই সাথে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এবং এই যে নির্বাচন অনুষ্ঠান করার যে দায়বদ্ধতা, দায়িত্ব, সেটা কিন্তু নির্বাচন কমিশনের এককভাবে দেওয়া আছে। একই সাথে প্রশাসনিক ক্ষেত্রে এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা প্রয়োজনীয় সংস্থা তাদের দ্বারা অংশ নেওয়ার ব্যাপারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। তাতে করে একটি দেশে যে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক যে ভোটাধিকার মানুষের, সেটা নিশ্চিত হবে, নাগরিকরা নিশ্চিতভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে, এটা নিশ্চিত করতে হবে এবং ফলাফল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এখানে আমাদের বাংলাদেশের সংবিধানের কাঠামো অনুসারে নতুন করে অন্য কোন পদ্ধতি অবলম্বন করার আপাতত কোন সুযোগ নেই।
জনাব গোলাম রহমান, এই প্রশ্নের পাল্টা প্রশ্ন হিসেবে অনেকে কথা বলে থাকেন, সংবিধান জনগণের জন্য, আর গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণের চাওয়া পাওয়া। সেক্ষেত্রে যদি জনগণের চাওয়া পাওয়ার প্রশ্ন থাকে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন থাকে, তাহলে সেখানে সংবিধান কি পরিবর্তন করা যায় না?
এমন কথা আছে, এটা বিরোধী দলের কথা, কিন্তু একই পরিমাণ লোকের আবার পক্ষের বিপক্ষে যুক্তি আছে। বিষয়টা এই জায়গা, এই বিশ্বের কটা দেশে সেই রকম ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করা হয়? এরকম খুব বেশি নজির নাই। আমরা যদি আমাদের ঐতিহাসিক দিক থেকে আমাদের একটা প্রয়োজন ছিল এবং একটা অবস্থায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, কিন্তু ওয়েস্টমিনিস্টার ফর্ম অব গভর্নমেন্টে এই সুযোগ কিন্তু নাই। এখানে সংবিধান সংশোধন করার প্রশ্নই অবান্ত। এখন যদি হয় যে স্বাভাবিকভাবে নির্বাচন অংশগ্রহণ করে যদি বিরোধী দল, যারা বিরোধী রাজনীতি করেন, তারা যদি সংখ্যাগরিষ্ঠ হন, তাহলে সেখানে হয়তো সংবিধান তারা পরবর্তীকালে পরিবর্তন করতে পারবেন, সেটা তাদের উপর নির্ভর করবে।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অধ্যাপক গোলাম রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক গোলাম রহমান, 15 মে যে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী, তাতে তিনি বলেছেন যেসব দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে সেসব দেশ থেকে কোনো পণ্য কেনা হবে না। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা সঠিক হবে?
এটা সরকারি সিদ্ধান্ত। আমরা মনে করি বাংলাদেশ তো পররাষ্ট্রনীতির দিক থেকে বলা আছে যে আমরা সবার প্রতি বন্ধুত্ব চাই, কারো প্রতি বিরূপ মনোভাব না, এবং কারো প্রতি বৈরিতা কিংবা বিরূপ মনোভাব না রেখে আমরা সবার বন্ধুত্ব কামনা করি। এটি হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত আমাদের দৃষ্টিভঙ্গি। সেখানে কেউ যদি কোন কারণে রুষ্ট হয়ে, পুষ্ট হয়ে যদি স্যাংশন দেন, সেখানে সেটার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে, কিন্তু সেটা কতখানি উচিত অনুচিত এটা নির্ভর করবে পরবর্তীকালে তাদের কার্যক্রমের এবং তাদের ব্যবহার, আচরণ, আচরণ। সুতরাং আচার আচরণকে আমাদের লক্ষ্য করে এগোতে হবে।
অধ্যাপক গোলাম রহমান, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন, তাতে কি সমাজের বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে না? বেতন বাড়ানোর সাথে বাজারে পণ্যের দাম বৃদ্ধির একটা সম্পর্ক কিন্তু রয়েছে, আপনি কি বলবেন?
হ্যাঁ, এটা খুবই জরুরি একটি বিষয় যে বিশ্বজুড়ে আজকে কোভিড এর যে বড় ধরনের সংকট গেল, তাতে করে অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে পুরো বিশ্বে। তারপর আবার সম্প্রতি এই রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেটার কারণেও বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। বাংলাদেশের মতো এই 17 কোটি লোকের দেশে মানুষ কিন্তু খেয়ে পরে বেঁচে আছে, এটা একটা বড় ব্যাপার। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং মুদ্রাস্ফীতি ঘটছে, এবং মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক চাপ বেড়ে যাচ্ছে, তাতে করে সরকারি যে কর্মকর্তা কর্মচারী তাদের বেতনের সাথে ওই মুদ্রাস্ফীতির যে রেট অফ ইনফ্লেশনটাকে ধরে তাদের বেতন নির্ধারণ করার একটা প্রস্তাব প্রস্তাব রেখেছেন। সেখানে আমার মনে হয় এটা কিন্তু সবসময় আছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে থাকে। উনি বলছেন ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে না, কিন্তু বেতনটাকে সমন্বয় সাধন করা হবে মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে। আমার মনে হয় এটা খুব যুক্তিসঙ্গত এবং এটা সাইন্টিফিক। তবে হ্যাঁ, এটার প্রভাব কিন্তু খোলা বাজারে পড়ে বা তার অর্থনীতিতে পড়বে, এটা অস্বীকার করা যাবে না। তাতে করে প্রচুর লোকের যে রোজগার হয়তো বাড়ার সুযোগ নেই, কিন্তু তাদের একটা অর্থনৈতিক চাপে পড়তে হবে, এটা অবশ্যই স্বীকার করতে হবে।
অধ্যাপক গোলাম রহমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধানো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক চাপ সৃষ্টির প্রধান কারণ, তেহরানের জমার খতিব কাজেম সিদ্দিকির মন্তব্য। ইসলামী ইরানের বিরুদ্ধে জি সেভেনের পক্ষ থেকে উত্থাপিত অবৈধ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করল তেহরান। বাংলাদেশে হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, অতীতের মতো এখন আর হজ পালনে দুর্ভোগ নেই। এবং ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে সিবিআই দফতরে তলব। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶